بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخواني الكرام আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবনে কুদামা আল মাকদিসী রাহিমাহুল্লাহর লামাতুল ইতিকাদ এবং এর যে ব্যাখ্যা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ করেছেন তার থেকে আজকের আলোচনা হবে আলোচনার যে বিষয়বস্তু হচ্ছে যেটা গত সপ্তাহে আমরা করেছিলাম কিছুটা যে ইস্তিওয়া আল্লাহ আল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে অবস্থান করা সম্পর্কে সেই আলোচনারই কিছু আরও সেই বিষয়ে আরও কিছু আলোচনা আমাদের অবশিষ্ট রয়ে গেছে আজকে আমরা সেই আলোচনাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাদ ইস্তিওয়া আলা আরশ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে অবস্থান করা এই যে বিষয়টা এই বিষয়ে মুখালিফিন বা আহলুল বাতিল যারা আহলুল বাতিল মিনাল জাহমিয়া মুআত্তিলা মুআউ্বিলা এদের মানে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা রয়ে গেছে এবং এ বিষয়ে মুসলমানদের একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন কি না এ বিষয়ে তাদের যে আকীদা বা বিশ্বাস বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেরই এ বিষয়ে একটা ভুল ধারণা বা বিশ্বাস রয়ে গেছে মুসলমানদের অনেকের মধ্যেই এ বিষয়ে সম্পর্কে একটা ভুল ধারণা বা বিভ্রান্তকর আকীদা তারা পোষণ করে থাকেন এবং এই আকীদাটা বিশেষ করে তাদেরকে এই যে মানে জাহমিয়াদের যে আকীদা কিংবা মুআউ্বিলা যারা তাউইল করে যারা তাআতিল করে তাদের পক্ষ থেকে এই বিষয়টা বিষয়ের সূচনা করা হয়েছে এবং তারা মানুষকে ভুলভাবে ইস্তিওয়া আল্লাহ আলাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন এ বিষয়ে তারা মানুষকে বিষয়টাকে ভুলভাবে বুঝিয়েছে যে কারণে প্রত্যেক মুসলমানেরই এই বিষয় সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাআর এবং সালাফে সালেহীন রাদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের আকীদা বিশ্বাস কী ছিল সে বিষয়টা সুস্পষ্টভাবে জানা এবং বোঝা দরকার এবং জেনে বুঝেই সেরকম বিশ্বাস আকীদা পোষণ করা ওয়াজিব তো মোট কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে অবস্থানের বিষয়টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে অনেকগুলো ভুল তথ্য ভুল ধারণা মুসলমানদের মধ্যে রয়ে গেছে এই ধারণাগুলো এই সংশয়গুলো নিরসন করা দরকার নিরসিত হওয়া দরকার এবং সঠিক আকীদা বিশ্বাস সম্পর্কে এ বিষয়ে সঠিক বিষয়টা জেনে নেওয়া দরকার আমরা এ বিষয়ে কিছু আলোচনা গত সপ্তাহে আমরা করেছি আজকে প্রথমত যেমন ইস্তিওয়া আল্লাহ আল আরশ এ বিষয়ে আরও কিছু বিষয় আমাদের জেনে নেওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে অবস্থান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে ফিসসামা এই যে তিনটা বিষয় তিনটা বিষয়ে কিন্তু বেশ কাছাকাছি এই তিনটা বিষয় সম্পর্কে এখানে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন একটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন উনি আরশের উপরে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি উর্দে উপরে অবস্থান করছেন এবং তৃতীয় বিষয়টা হলো আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি আকাশে অবস্থান করছেন ফিসসামা তো আরশের উপরে হোক আর উর্দে উপরে হোক কিংবা আকাশে হোক তিনটা বিষয়েরই মূল বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি ঊর্ধ্বে অবস্থান করছেন। এই তিনটা বিষয়েরই মৌলিকত্ব বা তিনটা বিষয়েরই মূল কথা হলো যে আল্লাহ জাল্লা ওয়ালা তিনি ঊর্ধ্বে অবস্থান করছেন। সেই ঊর্ধ্বে অবস্থান করছেন কোথায় অবস্থান করছেন? প্রথমত আমরা যেটা কোরআন কারীম থেকে জানলাম, সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, ছয় দিনে জমিন এবং জমিন আসমানকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপরে অবস্থান করেছেন। এখানে একটা বিষয় হলো যে সুম্মাস্তাওয়া আলা আরশ, জমিন এবং আসমানকে সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেছেন। প্রশ্নটা হলো যে জমিন এবং আসমানকে সৃষ্টি করার আগে তাহলে কোথায় ছিলেন? এখানে একটা প্রশ্ন আসে, জমিন এবং আসমানকে সৃষ্টি করার আগে তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যে জমিন এবং আসমান সৃষ্টিরও আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল। ওখানে আরশুহু আলাল মা, যেটা সহিহ হাদিস থেকে জানা যায় যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন এবং আসমান সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। ওখানে আরশুহু আলাল মা, তো আরশ এর আগেই ছিল। এই ধারণা পোষণ করার কোনো অবকাশ নেই যে জমিন এবং আসমান সৃষ্টির পরে আরশ সৃষ্টি করা হয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন। এই ধারণা পোষণ করার কোনো কারণ নেই, কারণ আরশ এর আগেই ছিল। কথা হলো যে এই আয়াত থেকে জানা যায় যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, জমিন এবং আসমানকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেছেন। যে প্রশ্নটা এটা হতে পারে যে এর আগে কি তিনি আরশের উপরে অবস্থান করেননি? এই প্রশ্নের জবাব হলো আল্লাহু আলাম। তখন আল্লাহ আরশের উপরে অবস্থানরত ছিলেন কি না সেটা আল্লাহু আলাম, কিন্তু আরশ ছিল এটা আমরা জানি বিশুদ্ধ হাদিস দ্বারা, সেটুকু জানা যায়। এই আরশ, আরশের আরশ কত বড়, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আরশ কত বড়, তার আয়তন কি, এটা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আরশের সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে কুরসি, সেটা হচ্ছে কুরসি। বিশুদ্ধ হাদিস থেকে যেটুকু জানা যায় যে এই কুরসি হচ্ছে আল্লাহ জাল্লা ওয়ালার পা রাখার জায়গা, মাউদিউ কদমাই রব্বি সুবহানাহু ওয়া তাআলা। আর এই কুরসি সম্পর্কে বলা হয়েছে ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াত ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াত ওয়াল আরদ, এই কুরসিটাই পুরো জমিন এবং আসমানকে কভার করে আছে, এত ব্যাপক আরশ। আরশের সম্পর্কে আরেকটা বিষয় হলো যে কোরআনে কারিমে আরশের আরশ শব্দের উল্লেখ করা হয়েছে তিনটে জায়গায়, দুইটা আরশের উল্লেখ হয়েছে যেগুলা সৃষ্টির আরশ, মখলুকের আরশ, এবং একটা আরশের উল্লেখ হয়েছে যেটা হচ্ছে খালেকের আরশ, সৃষ্ট বস্তুর আরশ এবং মহান সৃষ্টিকর্তার আরশ। যেমন সূরাত ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সম্পর্কে বলছেন, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ। এই আলোচনাটা দরকার এই কারণে যাতে আরশের ব্যবহার দেখে কেউ যেন মনে না করেন যে এই আরশ ওই আরশের মতো। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাবা মাকে আরশের উপরে উঠালেন। দ্বিতীয় যে আয়াতে আরশের উল্লেখ হয়েছে সেটা হচ্ছে মালিকা বিলকিস সম্পর্কে কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছে যে ইরশাদ করেছেন ولها عرش عظيم ولها عرش عظيم যে তিনির একটা আরশে আজিম রয়েছে, মহান আরশ রয়েছে। মালিকা বিলকিসের আরশ এবং তৃতীয় যে আরশের উল্লেখ করা হয়েছে, তো এই দুইটাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের আরশ, মালিকা বিলকিসের আরশ, এই দুইটাই হচ্ছে কি মখলুকের আরশ। তৃতীয় যে আরশের উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে খালিকুল খালকের আরশ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, যে কোরআনে কেরিমের প্রায় ছয়টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে অবস্থানের সম্পর্কে বলেছেন। এছাড়া আরশের সম্পর্কে, আরশের সিফা সম্পর্কে কোরআনে কেরিমে আরও তিনটা আয়াত রয়েছে যেখানে কোথাও বলা হচ্ছে আরশ আজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সম্পর্কে বলা হয়েছে আরশ আজিম, কোথাও বলা হয়েছে আরশ করিম এবং কোথাও বলা হয়েছে আরশ মজিদ। আরশের সিফাত বা গুণ সম্পর্কে তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে, আরশুন আজিমুন, আরশুন করিমুন, আরশুন মজিদুন। যেমন সূরা তাওবার শেষ আয়াতে ارشاد হয়েছে فان لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم। এখানে আরশের গুণ হিসাবে, সিফা হিসাবে আজিম শব্দকে আনা হয়েছে, যে সুমহান আরশ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল করিম। এখানে আরশের গুণ হিসাবে, সিফা হিসাবে করিম শব্দকে ব্যবহার করা হয়েছে, এখানেও সম্মানিত আরশ, আরশুন করিম। এরপরে যেমন সূরাতুল বুরুজের আয়াতে ইরশাদ করা হয়েছে ওহুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মজিদ, ওহুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মজিদ। এখানে আরশের গুণ হিসাবে মজিদ শব্দকে, মজিদ উল্লেখ করা হয়েছে। মজিদ এটা হলো কি মহামান্বিত, মহিমান্বিত বা সম্মানিত। তো এই তিনটা গুণ কোরআনে কেরিমে আরশ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, আরশুন করিম, আরশুন মজিদ, আরশুন আজিম। আর দেখা গেল যে কোরআনে কেরিমে মখলুকের আরও দুইটা আরশের উল্লেখ আছে, যেখানে এক জায়গাতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের আরশ সম্পর্কে বলা হয়েছে ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, আর মালিকা বিলকিসের আরশ সম্পর্কে বলা হয়েছে ওয়ালাহা আরশুন আজিম। তো এখন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি, যে ওই মখলুকের আরশ আর খালেকের আরশ দুইটা কখনো সমান হতে পারে না, এটা কোনো আকল কিংবা এটা আকলে এটাকে সমর্থন করে না, নকল তো দূরের কথা, এটা কোনো আকলও সমর্থন করতে পারে না যে সৃষ্টির আরশ আর সৃষ্টিকর্তার আরশ দুইটা সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ এর কাইফিয়া এটা কেমন, কত বড়, কী রকম, এই যে বিষয়গুলা এটা লা এই বিষয়গুলো লা ইয়ালামুহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না, কেবল আল্লাহই জানেন। এবং এই আরশটা কেমন সেটাও সে সম্পর্কে আমরা বলবো যে এটা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শান মুয়াফিক হওয়া দরকার সেভাবেই, আল্লাহর শানের উপযোগী যেমন হওয়া উচিত তেমনই আল্লাহর আরশ। এবং এটা হচ্ছে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি গুণাবলী সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামার এই বিশ্বাস যে ওই গুণাবলীগুলো কেমন কী রকম সে বিষয়গুলো সম্পর্কে আমাদের উত্তর হচ্ছে যে যেভাবে আল্লাহর জন্য হওয়া সমীচীন আল্লাহর উপযোগী সেভাবে এগুলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশ এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও আম্বিয়া যে সকল নবী রাসূল রয়েছেন তাদের প্রতি যে কিতাবগুলো নাজিল করা হয়েছে সেই কিতাবগুলোতেও কিন্তু আল্লাহ তাআলা যে উর্দ্দে এবং তিনি আরশের উপরে অবস্থান করছেন সে বিষয়টা বর্ণিত হয়েছে। সুতরাং সকল ঐশী গ্রন্থাবলী এ বিষয়ে প্রত্যেকটা ঐশী গ্রন্থাবলীতেই আল্লাহ নাজিরকৃত প্রত্যেকটা কিতাবেই এই বিষয়টা বর্ণিত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ আলাল আরশ আরশের উপরে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমরা তাবেঈনদের উপস্থিতিতে সবাই এটুকু বলতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আরশের উপরে অবস্থান করছেন, তিনি আকাশের উপরে তার আরশের উপরে আকাশের উপরে আকাশের উপরে তার আরশের উপরে অবস্থান করছেন এবং তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক। এই যে কথাটা এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা আরশিহি আলা সামাওয়াতিহি বাইনুম মিন খালকিহি বাইনুম মিন খালকিহি বা ইনুম মিন খালকিহি মানে কি যে তার সৃষ্টি থেকে তিনি সম্পূর্ণ পৃথক। এই আকীদাটাও আমাদের পোষণ করতে হবে, কেন করতে হবে সে বিষয়ে আমরা আলোচনায় পরে আসছি, তবে এখানে শুধু এটুকু বলে রাখি যে কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আকাশের উপরে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটা হলো সপ্ত আকাশের উপরে আর তিনি সেই আরশের উপরে এইটুকু বিশ্বাস করলো, কিন্তু যদি এর সাথে এই বিশ্বাস পোষণ না করে যে আল্লাহ বা ইনুম মিন খালকিহি আই মুনফাসিলুম মিন খালকিহি যে তার সৃষ্টি থেকে তিনি পৃথক না, তিনি ওইখানে আছেন কিন্তু তার সৃষ্টির মধ্যে তিনি ঢুকে আছেন, এই যে হুলুলিদের যে আকিদা বিশ্বাস, হ্যাঁ সেই আকিদা বিশ্বাস কিন্তু এইটুকু পোষণ না করার কারণেই যে আল্লাহ তার সৃষ্টি থেকে পৃথক তারা এই বিশ্বাস পোষণ করে না। তো যদি কেউ ওই বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে আরশের উপরে অবস্থান করছেন ঠিক আছে, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে ঢুকে আছেন, যদি সাথে সাথে এই বিশ্বাস পোষণ করে তাহলে কি সেটা সেই বিশ্বাসটা হবে বাতিল বিশ্বাস, হ্যাঁ ভ্রষ্ট এবং এই যে আকিদা বাতিল, এটা বাতিল বিশ্বাস হবে, এটা হলুলিয়াদের ধারণাও এটাই। তাদের তারা এই বিশ্বাসই পোষণ করে যে আল্লাহ তার জগতের মধ্যে, সৃষ্টির মধ্যে ঢুকে আছেন। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ অবশ্যই কি আছেন আরশের ওপরে, এবং তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক, সৃষ্টিও তার মধ্যে প্রবেশ করেনি এবং তিনিও সৃষ্টির মধ্যে প্রবেশ করেননি। সৃষ্টিকর্তা থেকে সৃষ্টি আলাদা এবং সৃষ্টি থেকে সৃষ্টিকর্তা আলাদা, এই বিশ্বাস অবশ্যই ঘোষণা করতে হবে। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এই কথা থেকে কি জানা যায় যে সালাফরা এই বিষয়ে সবাই কি ছিলেন, একমত ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের মধ্যে এ বিষয়ে কোনো কি ছিল না, দ্বিমত ছিল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। শুধু এটা না, তারা এই বিশ্বাস পোষণ করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে, আরশের উপরে অবস্থান করছেন এবং তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক, এই বিশ্বাস সালাফে সালেহিনরা পোষণ করতেন। এই কারণে এরপরে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে যে ব্যক্তি আল্লাহ কোথায় এটা জানে না, বা যে ব্যক্তিকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এবং এর উত্তরে যদি সে বলে যে আল্লাহ কোথায় আমি সেটা জানি না, আকাশে না অন্য কোথাও আমি জানি না, তাহলে তিনি বলে, এই লোক সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে এই লোকটা হলো কাফির। তাকে জিজ্ঞেস করা হলো যদি কেউ বলে যে আল্লাহ আরশের উপরে কিন্তু আমি জানি না আরশ কোথায়, তাহলে এই লোকের সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন ওই লোকটা কাফের, ওই লোকটা কাফের। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকীদা বিশ্বাস কি ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহ কোথায়, তাহলে ওই লোক কাফের। যদি কেউ বলে যে আমি বিশ্বাস করি আল্লাহ আরশের উপরে কিন্তু আরশ কোথায় সেটা আমি জানি না, এটা উপরে না নিচে সেটা আমি জানি না, হ্যাঁ, তাহলে ওই লোক কাফের। এই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বা বিশ্বাস আল্লাহর অবস্থান সম্পর্কে। এখন দেখা যায় যে তথাকথিত হানাফিয়ুন, যারা নিজেকে হানাফি বলে দাবি করেন, তাদের বিশ্বাস তাদের ইমামের সম্পূর্ণ বিপরীত। আমি তথাকথিত হানাফিয়ুন এই কারণে বললাম যে যদি তারা প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা ও রাহিমাহুল্লার অনুসারী হতেন, তাহলে অবশ্যই তারা তার আকিদার বিপরীত আকিদা পোষণ করতেন না, কিংবা তার মানহাজের বিপরীত মানহাজ অবলম্বন করতেন না। সুতরাং এরা নিজেদেরকে যতই হানাফি বলে দাবি করুন না কেন, প্রকৃত অর্থে ওনারা হানাফি না, বরঞ্চ আমরা বলবো যে ওনারা হলেন তথাকথিত হানাফি, নিজেকে হানাফি বলে মিথ্যা দাবিদার। ইন কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'। যদি আসলে আপনার আবু হানিফার প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আপনি তার পথ অনুসরণ করতেন। তাহলে কি করে নিজেদের নিজেকে হানাফি বলে দাবি করবেন, আবার তার আকীদার বিপরীত আকীদা পোষণ করবেন, এটা কেমন করে হতে পারে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার স্পষ্ট কথা হলো যে ব্যক্তি বলবে লা আরিফু রাব্বি ফিস সামাই আম ফিল আরদ, আমি জানি না যে আমার রব আকাশে না জমিনে, ফাকাদ কাফার, কারণ কি তিনি বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লা আন্নাল্লাহ ইয়াকুল আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবঈ সামাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বলেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে অবস্থানরত, আর আল্লাহর আরশ কি, আল্লাহর আরশ সপ্ত আকাশের ঊর্ধ্বে। সুতরাং যদি কেউ বলে যে আমি জানি না আমার রব কোথায়, ফিল আরদ আম ফিস সামা, ফাকাদ কাফার, এটা হচ্ছে সুস্পষ্ট কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো যে যদি কেউ বলে যে আল্লাহ আরশের উপরে, আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু সে বলে যে আমি জানি না, লা আদরি আল আরশ ফিস সামা আম ফিল আরদ, আল্লাহ আরশে এটা জানি ঠিক আছে, কিন্তু আরশটা কোথায়, এটা আকাশে না ও জমিনে আমি জানি না, তাহলে এই লোকের সম্পর্কে কী বলেন? তাও তিনি বললেন যে হুয়া কাফির, কারণ কি, লি আন্নাহু, তিনি নিজে কারণ বর্ণনা করতেছেন যে ওই লোকটা কাফির কেন, লি আন্নাহু আনকারা আন ইয়াকুনা ফিস সামা, যে সে আল্লাহর আকাশে হওয়ার বিষয়টাকে অস্বীকার করছে, এই কারণে ওই লোকটা কি কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আলা ইল্লিয়িন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কারণও বর্ণনা করে দিচ্ছেন যে কেন ওই লোকটা কাফের। প্রথমত যে লোকটা বলবে লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ, ওই লোক কাফের, কারণ কি, সে অস্বীকার করছে ওই আয়াত কি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। যে লোকটা বলবে যে আরশ আমি জানি না এটা কোথায় জমিনে না আসমানে, তাহলে সেটাও সেই লোকটাও কাফির, কারণ সে অস্বীকার করতেছে এই আরশটা আকাশে হওয়ার বিষয়কে, আল্লাহর আরশে, আল্লাহর আকাশে উর্দু আকাশে হওয়ার বিষয়টাকে সে অস্বীকার করছে। অথচ কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ ফি আলা ইল্লিয়িন, আল্লাহ উর্দে। আর এছাড়া আকলি আরেকটা বিষয়, এটা তো হলো নকলি দলিলকে অস্বীকার করার কারণে তিনি তাকে কাফির বলছেন, এবং আকলি কারণ আরেকটা তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে, আল্লাহকে, আল্লাহর কাছে প্রার্থনা করা হয় এটা নিচে থেকে করা, নিচের দিকে করা হয় না, কেউ কখনো হাত নিচের দিকে দিয়ে দোয়া করতে দেখেননি আপনারা, সবাই কিন্তু উপরের দিকে দিয়ে দোয়া করে। তো তিনি বলেন যে সবসময় আল্লাহকে ডাকা হয় উপরের দিকে। তো এই লোকটা আকলি এবং নকলি দলিলগুলোকে অস্বীকার করছে বলে সে কাফের। তো এইটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সুস্পষ্ট কথা ইস্তিওয়া উল্লাহ আলাল আরশ সম্পর্কে। তো যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সম্পর্কে এরূপ কথা, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে অবস্থান করার বিষয়ে যে লোক এরূপ ধারণা পোষণ করবে যে আর সেটা উপরে জমিনে না আসমানে, তাকেও যেখানে তিনি তাকফির করছেন, কাফির বলে গণ্য করছেন, তো সেখানে যা যে বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশে হওয়ার বিষয়টাকে অস্বীকার করবে, তার সম্পর্কে কী হুকুম হতে পারে সেটা সুস্পষ্ট। তো এখানে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্পষ্ট কথা, সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও অনেক হানাফি দাবিদাররা এর বিপরীত ধারণা পোষণ করেন। তাদের ধারণা হলো বা তাদের কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের দাবি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুল্লি মাকান, অথচ তাদের ইমাম কি বলছেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া ওয়া হুয়া ফাওকা সাবঈ সামাওয়াত, ফৌকাল আরশ, আর যে লোক এই বিশ্বাস পোষণ না করবে তিনি তাকে কাফের বলছেন। এখন তাদের ইমামের ফতোয়া অনুযায়ী যারা বলবে যে তিনি কিনা সর্বত্র বিরাজমান, এদের সম্পর্কে কি হুকুম হতে পারে? আর তারা নিজেরা কি সেই ইমামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করতে পারেন? এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা না। আপনি যদি প্রকৃত অর্থেই আপনার ইমামের অনুসারী হয়ে থাকেন তাহলে অবশ্যই তার কথা, তার আকীদা বিশ্বাসকে আপনি অনুসরণ করবেন। তো তাদের আকীদা দেখা গেল যে তাদের ইমামের বিরুদ্ধে আকীদা। আমি আরেকটা কথা এখানে বলছি যে তাদের এই তথাকথিত হানাফিয়ুনরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং মানহাজ থেকে দূরে, বিপরীত ধারণা পোষণ করে। বিপরীত ধারণা আর বিপরীত বিশ্বাস আকীদার একটা উদাহরণ তো সুস্পষ্ট কি উদাহরণ এটাই যে তারা বিশ্বাস করেন, তাদের ইমাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশ, তারা বলেন সর্বত্র বিরাজমান। মানহাজের ব্যাপারে তারা, মানহাজের বিষয়ে তারা তাদের ইমাম থেকে দূরে, ইমামের মানহাজ থেকে দূরে। তাদের ইমামের মানহাজ মানহাজ হলো ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাওয়া যাবে বা যে বিষয়ে সহি হাদিস থাকবে সেটাই হচ্ছে আমার মাযহাব। মোট কথা সহি হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। তো তারা এই নীতি থেকেও দূরে, তারা এই নীতি থেকেও একদম সুস্পষ্ট অনেক অনেক দূরে। তো ইমামের আকীদা এবং মানহাজের বিপরীত আকীদা এবং মানহাজ পোষণ করে সেই ইমামের অনুসারী বলে দাবি করা, এটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য না এবং এটা কোনোভাবেই উচিত না। এই দাবিটা মিথ্যা দাবি। এই কারণে আমরা বলছি যে এরা হচ্ছেন তথাকথিত হানাফিয়ুন। প্রকৃত অর্থে হানাফি হলে অবশ্যই তারা আকীদা এবং মানহাজকে অনুসরণ করতেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো যে তথাকথিত আহলে হাদিস দাবিদার, তথাকথিত আহলে হাদিস দাবিদার কিছু কেউ কেউ আছেন যারা ইমামের কিংবা মাজহাবের বিরোধিতা করতে যে এমন সব কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সালাফদের কথাবার্তার বিপরীত। ওনারা কোনো বিষয়ে যে বাড়াবাড়ি করতে যে এমন পর্যায়ে পৌঁছে যান যে আসলে তারা নিজেরাই যে প্রকৃত অর্থে আহলুল হাদিসদের মানহাজ থেকে দূরে সরে যাচ্ছেন সেটা টেরও পাচ্ছেন না, অথচ দাবি করছেন যে তারা আহলুল হাদিস। ওনারা এই যে বাড়াবাড়ি করতে যে তাদের কথা, যে যেখানে আমাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ সহ মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন উলামা মাশায়েখ প্রত্যেকেই, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামা মাশায়েখ যারা আছেন, তাবে তাবেঈনদের মধ্যেও অনেকেই যারা এটুকু স্বীকার করছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন ইমাম ফিল ফিকহ, ওই জায়গাতে তথাকথিত আহলুল হাদিস দাবিদার কিছু সংখ্যক মাসাকিনরা প্রশ্ন তুলেন যে নুমান ইবনে সাবিত 17-18 জন লোকের নাম ছিল, কে আবু হানিফা কে ইমাম, এ ধরনের আসলে কিছু নেই। আমরা বলবো ইয়া মিসকিন আও ইয়া মাসাকিন, তুমি তাকে চিন, তোমার তোমার চিনলেই কি হলো আর না চিনলেই কি হলো, তুমি তাকে স্বীকার করলেই কি হলো আর না স্বীকার করলেই, অস্বীকার করলেই কি হলো। যেখানে আইম্মারা উলামায়ে কেরামরা, স্বীকৃত উলামায়ে কেরামরা, মাশায়েখরা যাকে ইমাম বলে স্বীকৃতি দিচ্ছেন, বলছেন যিনি ইমাম ফিল ফিকহ, হ্যাঁ তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু তিনি কোনো নবী না, তার কাছে ওয়াহি আসতো না, মুস্তাহিদ ছিলেন, তার ভুল হতে পারে শুদ্ধ হতে পারে, সর্বাবস্থায় তিনি রিওয়ার্ডেড, তুমি তাকে অস্বীকার করার কে? এটা তোমার জেহালত, তোমার অজ্ঞতা অথবা তোমার সফ, তোমার আহাম্মকি ছাড়া আর কিছু না। হানাফিয়ার বিরোধিতা করতে যে অনেক মাসাকিনরা এরূপ কথাবার্তা বলে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এইটা কোনোভাবেই আহলুল হাদিসদের মানহাজ না। রাদ বা তারদীদ করার, কাউকে প্রত্যাখ্যান করার, কোনো বিষয়ে কারো বিরোধিতা করার আদব, ল্যাঙ্গুয়েজ, ভাষা, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে যে কিভাবে আমাদের উলামায়ে কেরাম, আমাদের আইম্মায়ে কেরাম ওনারাও রাদ করছেন। ওনারাও অনেক বিষয়ে অনেক একজন একজন আলেম অন্য আলেমকে রদ করছেন বিভিন্ন বিষয়ে, বা তার একটা বিষয়ে হয়তো তার যদি কোনো ভুল ত্রুটি হয় সে বিষয়ে এটাকে প্রত্যাখ্যান করছেন, খণ্ডন করছেন, কিন্তু এই খণ্ডন করতে যে কোনোভাবে তারা কোনোরূপ বাড়াবাড়ি করেননি। তাদের বাসা ছিল, বাসা ছিল অত্যন্ত ভদ্র। হ্যাঁ, তাদের বাসার মধ্যে ছিল নম্রতা, তাদের বাসার মধ্যে ছিল আদব। কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় যে আহলুল হাদিস বলে দাবিদার, কিংবা ঠিক এইভাবেই হয়তো সালাফি বলে নিজেকে দাবিদার অনেকেই, তার যে রদ করার যে বাসা, যেটা এই বাসাটা কোনোভাবেই আমাদের সালাফদের রদের বাসার ন্যায় না। অত্যন্ত কঠিন, এবং মানে সুবহানাল্লাহ, মানে রদ করতে যে তারা হুলু করে ফেলেন, অনেক বাড়াবাড়ি হয়ে যায়। এইটা কি না, কাউকে রদ করার, প্রত্যাখ্যান করার বা খণ্ডন করার কারো কোনো বক্তব্যকে খণ্ডন করার নিয়ম নীতি এইটা না। আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে জানতে হবে আমাদের সালাফরা কিভাবে এই বিষয়ে, তারা কি, তাদের অবস্থান কি ছিল, তারা কিভাবে রদ করছেন, তারা কিভাবে মুখালিফিনদের জবাব দিছেন, আমাদেরকে সে পথ অনুসরণ করতে হবে। নতুবা এই যে কঠিন বাসা কিংবা কোনো বিষয়ে বাড়াবাড়ি, এর দ্বারা কিন্তু এই ধরনের রদ বা খণ্ডন করার দ্বারা এটা কোনো ইতিবাচক ফল নিয়ে আসবে না, তো বরঞ্চ এতে হিতে বিপরীত হবে, এবং সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। যখন এই সমস্ত এই যে আহলুল হাদিস বলে দাবিদার মাসাকিনরা যখন বলছে যে ইমাম আবু হানিফা নামে কোনো ইমামই ছিলেন না, নুমান ইবনে সাবিত অনেকের নাম ছিল, তখন ওই তথাকথিত হানাফিউনরা বলছে যে আহলুল হাদিস এটা হচ্ছে একটা গুমরা ফিরকা, একটা বাতিল ফিরকা, এরা ব্রিটিশদের টাকা পয়সায় কি হচ্ছে পরিচালিত হচ্ছে, হ্যাঁ, এরা কাদিয়ানিদের নিয়েই আরেকটা বাতিল ফিরকা, বাস এই তো বাড়াবাড়ি শুরু হয়ে গেল। কিন্তু যদি হতো রাদ্দান ইলমিয়া, রাদ্দান বিল আদাব ওয়াল হিকমা, রাদ্দান বিল বিদ্দলিল, হ্যাঁ, রাদ যদি হতো আলা মানহাজ সালাফ, তাহলে সেটা কিন্তু একটা ইতিবাচক রেজাল্ট নিয়ে আসতো, ওইটা হয়তো তাদেরকে সত্যের পথ দেখাতো। কিন্তু আপনি যখনই কাউকে অত্যন্ত বাজেভাবে তার উপরে অ্যাটাক করবেন, তখন আপনার কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেই সত্যকে গ্রহণের আর মানসিকতা থাকবে না। যখনই আপনি কাউকে যে কোনো বিষয়ে, সেটা দিনই বিষয় হোক কিংবা দুনিয়াবি বিষয় হোক, আপনি যদি কাউকে কারো উপরে প্রথমেই আপনি এই যে মানে যেটা মানে তাকে অ্যাটাক করে নেন, তার উপরে যদি আপনি আক্রমণাত্মক বাসায় আপনি তাকে আক্রমণ করেন, আপনার বাসা যদি হয় আক্রমণাত্মক, তাহলে তার যে আপনার ওই ভাষার প্রতি তার যে মনোযোগটা থাকবে আপনার ভাষার প্রতি, এবং সে আপনি কি বলছেন আপনার আলোচনার বা বক্তব্যের বিষয়বস্তুর প্রতি মনোনিবেশ করার তার আর কোনো সুযোগ থাকবে না। আর যদি আপনার রাদের বাসা যদি হয় নম্র, ভদ্র, সাবলীল, তাহলে তখন হয়তো ওই লোকটা আপনি কি বলছেন আপনার বক্তব্যের বিষয়বস্তু শোনার প্রতি তার একটা অ্যাট্রাকশন থাকবে বা ওই দিকে সে কনসেন্ট্রেট করতে পারবে, মনোযোগ দিতে পারবে। আর যদি শুরুতেই হয় যে এমন ভাষা, তখন সে আপনি কি আপনার এই শব্দগুলোর প্রতি তার কি তার এই যে বিরূপ মনোভাব, যেটা ঘৃণাত্মক মনোভাব নিয়ে সে আপনার প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করবে, সে আপনার বক্তব্যতে আপনি কি বলছেন সেই বিষয়বস্তুটা আর বুঝতে যাবে না। কোনো তখন আপনার এই কথাগুলো, হ্যাঁ, ওই কথাগুলোকে সে কীভাবে রদ করবে বা আপনাকে পাল্টা আক্রমণ কীভাবে করবে ওই দিকেই তার কনসেন্ট্রেশন থাকবে বেশি। অতএব সালাফিয়ুনদের, বা যদি আমি নিজেকে সালাফি বলে দাবি করি, আমি নিজেকে আহলুল হাদিস বলে দাবি করি, তাহলে অবশ্যই আমাকে প্রথমে আমার আখলাকের বিষয়টা এবং আমার প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে যে এই বিষয়ে আমি যে পথ অবলম্বন করছি, আমি যে কথাগুলো বলছি, আমার কথার ভাষা, হ্যাঁ, আমার কাজ, আমি যেটা করছি সেটা, এটা কি ওয়াফকা মানহাজ সালাফ সালেহ হচ্ছে কিনা, সালাফে সালেহীনদের অনুসৃত মানহাজ অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখতে হবে। নতুবা আপনি কী ধরনের সালাফি, কী ধরনের আহলুল হাদিস, এর জন্য এরূপ যারা করে তাদেরকেও আমরা বলবো যে তারা হলো তথাকথিত আহলুল হাদিস কিংবা তথাকথিত সালাফি, যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বলে মিথ্যা দাবি করে, প্রকৃত অর্থে এরা সালাফি কিংবা আহলুল হাদিস না। যতক্ষণ না তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সর্ববিষয়ে, বিশেষ করে দিনী বিষয়গুলোতে, তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা এবং কাজের ন্যায় যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে, কেউ নিজেদেরকে সালাফি অথবা আহলুল হাদিস বলে দাবি করতে পারে না। তো এখানে আমি এটুকু বলছিলাম যে দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে তার এই সুস্পষ্টকতা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাগুলো তার বিভিন্ন কিতাবে যেমন ফতোয়া হামাবিয়া সহ অন্যান্য গ্রন্থে এই বিষয়গুলো কি করছেন। আমাদের মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম যারা নির্দ্বিধায় স্বীকার করছেন যে ইমাম আবু হানিফা ইমামুন ফিল ফিকহ, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাগুলোর উদ্ধৃতি তারা দিচ্ছেন, সেখানে যদি আমার মতো মাসাকিনরা যদি আমরা বলি যে না উনি কি ইমাম ছিলেন, আবু হানিফা না, উনি কিছুই না, ওয়াহিন লাইসা বিশাইইন, হ্যাঁ, তাহলে এটা নিজের জেহালত অথবা নিজের সাফাহাত ছাড়া আর কিছু না। তো এখানে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থানরত, এই বিষয়ে কোরআন সুন্নাহ এবং ইজমা উম্মাহ রয়েছে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর এই কথা থেকে আমরা আরেকটা বিষয় যেটা জানলাম যে শুধু এটা না যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া এই বিশ্বাস পোষণই যথেষ্ট না, এর সাথে সাথে এটা কি করতে হবে যে অবশ্যই কি রহমান বাইনুম মিন খালকিহি, তার সৃষ্টি থেকে তিনি সম্পূর্ণ পৃথক, তিনি তাদের অন্তর্ভুক্ত না এবং তারাও তার অন্তর্ভুক্ত না। এই আকীদা, যদি এই আকীদা মুসলমানরা যদি সঠিকভাবে পোষণ করে, তাহলে তাদের মধ্যে হুলুল কিংবা ওয়াহদাতুল উজুদের যে ধারণাটা, এটা কোনোভাবেই তাদের মধ্যে আসতো না। এমনিভাবে দেখা যায় এই যে তথাকথিত না, এই যে বেল্লবিয়ন যারা, এই বেল্লবীরা এর থেকে মারাত্মক আরেকটা আকীদা পোষণ করে, সেটা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাত থেকে তৈরি, জাতের অন্তর্ভুক্ত, আল্লাহর সত্তারই একটা অংশ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআলাল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এই যে ধারণা, এই ধারণার মূলেও কি ওই বিশ্বাস তাদের মধ্যে নেই যে আল্লাহ আজ্জা ওয়া জাল বা ইনুম মিন খালকিহি, তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক। এই ধারণাটা যদি, এই বিশ্বাস যদি তাদের মধ্যে থাকতো, তাহলে তারা এইটুকু দাবি করতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর থেকে কিংবা আল্লাহর সত্তা থেকেই তৈরি, সত্তারই একটা অংশ। যেমন এই যে তাদের, তারা প্রায়ই তাদের এই যে মিলাদ মাহফিলগুলোতে বা বিভিন্ন উপলক্ষে তারা এই কবিতাটা কী করে আবৃত্তি করে যে মুহাম্মদ তো খুদা নেহি লেকিন খুদা সে জুদা বিহি নেহি। তাআলা আল্লাহু আম্মা যালিকা আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সালাফে সালেহীনদের আকীদা কি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনুম মিন খালকিহি, তিনি মখলুক থেকে সম্পূর্ণ জুদা, সম্পূর্ণ জুদা। আর তারা কি বলছে, খুদা সে জুদা বিহি নেহি। আবার নিজেকে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলে দাবি করে, তথাকথিত সুন্নি, শুধু আহলে সুন্নাহ না, নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। যদি প্রকৃত অর্থে তারা সুন্নি হতো, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী হতো, তাহলে অবশ্যই তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এই যে আকীদা ইস্তিওয়াউল্লাহি আলাল আরশ সম্পর্কে, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন ফাওকা আরশিহি আলা সামাওয়াতিহি বাইনুম মিন খালকিহি, আল্লাহ আকাশের ঊর্ধ্বে, আরশের উপরে এবং তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক, এই বিশ্বাস তারা পোষণ করত, অবশ্যই বিশ্বাস তারা পোষণ করত। কিন্তু তারা এর বিপরীত বিশ্বাস পোষণ করেও নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাআত কিংবা সুন্নি বলে দাবি করে। এরা হচ্ছে তথাকথিত সুন্নি, যারা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সাথে যাদের কোনো সম্পর্ক নেই। কারণ এই যে বিশ্বাস, এই বিশ্বাস তাদেরকে ইসলাম থেকে বহির্ভূত করে দেয়, এরকম একটা বিশ্বাস তারা পোষণ করে। যদি কেউ এই বিশ্বাস পোষণ করে যে খালিক এবং মখলুক, খালিক থেকে মখলুক জুদা না, পৃথক না, তাহলে সে কী করলো, মখলুককে খালিকের সাথে মিলিয়ে ফেললো, এবং এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরক। শিরক করে আবার নিজেকে আহলে সুন্নাহ বলে দাবি করা, এটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত বলে, অন্তর্ভুক্ত হতে হলে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা সাবিউ সামাওয়াতি ফাওকা আরশিহি বা ইনুম মিন খালকিহি, তিনি তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক। এবং এরই সাথে সাথে যেভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, এই বিশ্বাস যদি, এই বিশ্বাসও পোষণ করতে হবে যে আল্লাহর আরশ এটা কোথায়, উপরে, শুধুমাত্র আল্লাহর আরশ, আল্লাহ আরশের উপরে এই বিশ্বাস পোষণ করলে হবে না, এই বিশ্বাসও পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হলো এটা ফাওকা সাবিউ সামাওয়াতিহি, তার সপ্ত আকাশের ঊর্ধ্বে এবং তিনি আরশের উপরে। যদি কেউ বলে আরশ এটা আকাশে না জমিনে, আমি জানি না, হ্যাঁ, তাহলে এটা কি সে কাফির বলে গণ্য হবে, কারণ যেখানে সুস্পষ্ট নাস, সুস্পষ্ট প্রমাণ যেখানে আছে, দলিল কতঈ যেখানে আছে, সেই দলিল কতঈ থাকার পরে এই বিষয়ে এই যে মানে নীরব অবস্থা অবস্থান এটা গ্রহণযোগ্য না। এই কারণে ইমাম ইবনু হুজাইমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে বন্দী করতে হবে, যদি সে তওবা করে নেয় তাহলে তো ঠিক আছে, আর যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এবং শুধু এইটা না, তাকে হত্যা করে তিনি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বিষয়টাকে কত কঠিনভাবে নিয়েছেন দেখেন, যে এই লোককে হত্যা করে তাকে কি মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা, না করে বরঞ্চ ওই অন্য কোথাও তাকে দাফন করে দিতে হবে। তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এমনকি ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে ইহুদি নাসারার কবরস্থানেও কি করা যাবে না, দাফন করা যাবে না। কেন? আমরা হয়তো এটুকু বুঝলাম যে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, কিন্তু ইহুদি নাসারার কবরস্থানেও তাকে দাফন করা যাবে না, এই কথাটা ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ কেন বললেন? এই কারণে আমি শুরুতেই বলছি যে ইস্তিওয়া আলাল আরশ, এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে মুসলমানদের মধ্যে অনেক বিভ্রান্তি বিদ্যমান। এই কারণে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমাদের প্রয়োজন, বিস্তারিত আমাদের প্রয়োজন। ইবনে হুজাইমা রাহিমাহুল্লাহ বললেন যে মুসলমানদের কবরস্থানে এমনকি ইহুদি নাসারাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। লিমাদা, কেন? এর কারণ হলো যে ইহুদি নাসারাওরা তারাও কিন্তু এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উর্ধ্বে অবস্থান করছেন, আকাশের উপরে অবস্থান করছেন, এটা তারাও বিশ্বাস করে। পূর্ববর্তী আসমানে যে কিতাবগুলো তাতেও কিন্তু এই সবগুলো কিতাবে এই 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 কথাটি বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে অবস্থানরত। ইহুদি নাসারাও এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ কিনা সর্বত্র বিরাজমান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না, তিনি আকাশে। তবে হ্যাঁ, তাদের একটা সমস্যা হলো যে মুসলমানরা যেখানে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এমনকি মুসলমান বলে নিজেকে দাবিদার কেউ বললো ওমাল খালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে শুকর কুকুর এগুলো আমাদের ইলাহ, কারণ সর্বত্র বিরাজমান তো উনি সব কিছুর মধ্যেই ঢুকেছেন। কিন্তু ইহুদি নাসারা এরূপ কথা বলার সাহস পায়নি, তারাও এরূপ কথা বলেনি, তারাও বিশ্বাস করতো যে আল্লাহ ঊর্ধ্বে অবস্থান করছেন। তবে হ্যাঁ, তারা একটা কি যে এক জায়গাতে তারা আল্লাহকে মখলুকের সাথে ঢুকেছে, সেটা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো যে উযাইর আল্লাহর ছেলে। তাআলাল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, তো এই একটা মখলুকের মধ্যেই তারা বুঝত যে এই জায়গাতেই একজন মখলুকের মধ্যেই আল্লাহ কি করছেন, অনুপ্রবেশ করছেন। কিন্তু এই তথাকথিত মুসলমান বলে দাবিদারদের মতো তারা এটুকু বলতো না যে সর্বত্র বিরাজমান, এমনকি শুকর এবং কুকুরের মধ্যেও আল্লাহ ঢুকে আসে। খ্রিস্টানরাও তারা কিন্তু ঢালাওভাবে এটুকু বলতো না যে মখলুকের মধ্যে আল্লাহ ঢুকে আছেন, তারা ওই শুধুমাত্র দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকত। মারিয়াম আলাইহাসসালাম এবং ঈসা আলাইহিসসালাম এই দুইজনের মধ্যে, কিন্তু তারাও এটুকু বলতো না যে সর্বত্র বিরাজমান, আর তারা এটুকু বিশ্বাস করত যে আল্লাহ আল্লাহ কি উর্ধ্বে, আল্লাহর অবস্থান উর্ধ্বে, এইটুকু তারা নির্দ্বিধায় স্বীকার করত। মুসলমান বলে দাবি করার পরেও যারা এরূপ দাবি করে যে সর্বত্র বিরাজমান, কিংবা সব কিছুর মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ অনুপ্রবেশ করে আছেন। কিংবা যারা বলে, যারা এইটুকু অস্বীকার করে যে আল্লাহ কি না, উপরে না, আল্লাহর অবস্থান উর্ধ্বে না, তিনি সর্বত্র, জমিনে আছেন, আমার মাঝে আছেন, তার মাঝে আছেন, এই সব কিছুর মাঝেই তিনি অনুপ্রবেশ করে আছেন। তো যারা আল্লাহর উর্ধ্বে অবস্থানকে অস্বীকার করে, ইমাম ইবনু হুজাইমা রাহিমাহুল্লাহ বলেছেন যে এদেরকে তাহকিক করতে হবে, প্রথমত বন্দি করতে হবে, যদি সে তওবা করে নেয় নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তো ঠিক আছে, আর যদি সে তওবা না করে, তার এই আকীদা থেকে সে বিরত না হয়, যদি সে সঠিক আকীদা বিশ্বাস পোষণ না করে, তাহলে তাকে হত্যা করতে হবে, এবং হত্যার পরে তাকে মুসলমানদের কবরে, তো দূরের কথা, ইহুদি নাসারাদের কবরেও দাফন করা যাবে না। এর কারণ হলো এটাই যে ইহুদি নাসারা, তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইভাবে হুলুল কিংবা তার উর্ধ্বে হওয়াকে অস্বীকার করে না। সুতরাং তারা যেহেতু আল্লাহর উর্ধ্বে অবস্থান করাকে অস্বীকার করে না, সুতরাং উর্ধ্বে, আল্লাহর উর্ধ্বে অবস্থান করাকে অস্বীকারকারী, যে অস্বীকার করে, তাকে তাদের কবরে দাফন করা যাবে না। খায়ের, ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা এখানে ঠিক আছে রেখে দিই, আর এরপরে এই বিষয়টা আরও আরও একটু বিস্তারিত, কারণ আমার মনে হয় ইস্তেওয়া আল আরশের উপরে আমাদের আরও হয়তো একটা বা দুই একদিন বা দুই দিন আলোচনা করতে হবে। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। বারাকাল্লাহু ফিকুম জামিয়া।
ঠিক আছে,
আল্লাহ তাআলা আবার পরে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।